चैतन्य प्रभो नित्यानन्द श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
हरे कृष्ण नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारंभे अमी अमर परमाराध्य गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिलाभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শিষ্যম জয়পতাকা স্বামী শিল গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর হিত কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরম আরাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলাভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর হইতে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলের অহিতুকে আশীর্বাদ প্রার্থনা করছি আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদের গুণ্ডিচা মন্দির মার্জন বিষয়বস্তুর ১৫৬ শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব হরে কৃষ্ণ পুরী গোসাঁই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ অদ্বৈত আচার্যয়ার প্রভু নিত্যানন্দ আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস গদাধর শঙ্কর নন্দনাচার্য আর রাঘব বক্রেশ্বর সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন পরমানন্দ পুরী ব্রহ্মানন্দ ভারতী অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু আচার্য রত্ন আচার্য নিধি শ্রীনিবাস ঠাকুর গদাধর পণ্ডিত শঙ্কর নন্দনাচার্য রাঘব পণ্ডিত এবং বক্রেশ্বর পণ্ডিত প্রভু আজ্ঞা পাইয়া বৈশে আপনে সার্বভৌম পিণ্ডার উপরে প্রভু বৈশে লইয়া ভক্তগণ শ্রী চৈতন্য মহাপ্রভু তার আদেশ পেয়ে সার্বভৌম ভট্টাচার্য বসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে পিঁড়ির উপরে বসলেন তার তলে করি অনুক্রম উদ্যান ভরি বৈশে ভক্ত করিতে ভোজন ক্রমানুসারে সমস্ত ভক্তরা একের পর এক সারিবদ্ধ করে বসলেন এভাবে সমস্ত উদ্যান ভরে ভক্তরা ভোজন করতে বসলেন হরিদাস বলি প্রভু ডাকে ঘন ঘন দূরে রহি হরিদাস করে নিবেদন ভক্ত সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার এ সঙ্গে বসতি যোগ্য নহি মুই ছার পাছে মরে প্রসাদ গোবিন্দ দিবে বহির্দ্বারে মন জানি প্রভু পুন না বলিল তাঁরে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের নাম ধরে ঘন ঘন ডাকতে লাগলেন। এবং তখন দূরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর বললেন, আপনি ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করুন, আমি যেহেতু অত্যন্ত নীচ তাই আমি তাদের সঙ্গে বসার যোগ্য নই, পরে গোবিন্দ আমাকে দ্বারের বাইরে প্রসাদ দেবে। তার মনোভাব বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু আর তাকে ডাকলেন না। স্বরূপ গোসাই জগদানন্দ দামোদর কাশীশ্বর গোপীনাথ বাণীনাথ শঙ্কর পরিবেশন করে তাহা এই সাত জন, মধ্যে মধ্যে হরি ধ্বনি করে ভক্তগণ। সর্বদামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, কাশীশ্বর, গোপীনাথ আচার্য, বাণীনাথ এবং শঙ্কর এই সাতজন প্রসাদ বিতরণ করতে লাগলেন। আর প্রসাদ গ্রহণ করতে করতে ভক্তরা মাঝে মাঝে হরিধ্বনি দিতে লাগলেন। পুলিন ভোজন কৃষ্ণ পূর্বে জয়ছে কইল, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। পূর্বে কৃষ্ণ যেভাবে পুলিন ভোজন করেছিলেন সেই লীলা শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে পড়ল। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অস্থির, সময় বুঝিয়া প্রভু হইলা কিছু ধীর। প্রেমাবেশে যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু অস্থির হয়েছিলেন, তবুও স্থান এবং কালের কথা বিবেচনা করে তিনি ধৈর্য ধারণ করলেন। প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে, পিঠা পানা অমৃত গোটিকা দেহ ভক্ত গণে। চৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে কেবল লাফড়া ব্যঞ্জন দাও, আর ভক্তদের পিঠাপানা অমৃত গুটিকা ইত্যাদি সমস্ত উপাদেয় প্রসাদগুলি দাও। লাফড়া ব্যঞ্জন সামান্য চড়চড়ির মতো এক প্রকার ব্যঞ্জন বিশেষ, মাখা অন্যের সঙ্গে তা মিশিয়ে দুঃখী লোককে পরিবেশন করা হয়। অমৃত গুটিকা ক্ষীরে ফেলা মোটা পুরী, যাকে সচরাচর অমৃত রসাবলি বলা হয়। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দেওয়াই স্বরূপ দ্বারাই। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই তিনি জানতেন কে কি খেতে ভালোবাসে। সর্বদামদেরকে দিয়ে তিনি তাদের সেই সমস্ত পদ দেওয়ালেন। জগদানন্দ বেড়াই পরিবেশন করিতে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। প্রসাদ বিতরণ করতে করতে জগদানন্দ হঠাৎ চৈতন্য মহাপ্রভুর পাতে কিছু ভালো দ্রব্য দিলেন। যদ্যপি দিলে প্রভু তারে করেন রুষ, বলে ছলে তবু দেন দিলে তো সে সন্তোষ। যদিও চৈতন্য মহাপ্রভুর পাতে এই ধরনের ভালো ভালো প্রসাদ দিলে তিনি রাগ করতেন, তবু জগদানন্দ পণ্ডিত ছলে বলে সেগুলি দেন এবং তা দিয়ে তিনি সন্তুষ্ট হন। পুনরপি সেই দ্রব্য করে নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ। তারপর তিনি সেখানে দাঁড়িয়ে দেখেন মহাপ্রভু খাচ্ছেন কিনা, তার ভয়ে মহাপ্রভু কিছু ভক্ষণ করেন। না খাইলে জগদানন্দ করিবে উপবাস, তার আগে কিছু খান মনে ওই ত্রাস। মহাপ্রভু জানতেন যে জগদানন্দের দেওয়া সেই প্রসাদ যদি তিনি না খান তাহলে জগদানন্দ উপবাস করবে, সেই ভয়ে তার সামনে মহাপ্রভু কিছু প্রসাদ খান। স্বরূপ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া, প্রভুকে নিবেদন করে আগে দাঁড়াইয়া। এই মহাপ্রসাদ অল্প করহ আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করিয়াছে ন ভোজন। খুব ভালো মিষ্ট প্রসাদ নিয়ে সর্বদামদর মহাপ্রভুর সামনে এসে নিবেদন করলেন, এই মহাপ্রসাদ একটু আস্বাদন করে দেখুন জগন্নাথ কিভাবে তা ভোজন করেছেন। এত বলি আগে কিছু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। এ বলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু পাতে সেই প্রসাদ পরিবেশন করেন এবং তার স্নেহে শ্রী চৈতন্য মহাপ্রভু তার কিছু গ্রহণ করেন। এই মতো দুইজন করে বারবার বিচিত্র এই দুই ভক্তের স্নেহ ব্যবহার। এভাবে স্বরূপ দামোদর এবং জগদানন্দ বারবার মহাপ্রভুকে কিছু প্রসাদ পরিবেশন করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি এই দুই ভক্তের স্নেহ ব্যবহার অতি বিচিত্র। সার্বভৌমে প্রভু বসাইয়াছেন বাম পাশে, দুই ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে। সার্বভৌম ভট্টাচার্যকে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাম পাশে বসিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি সেই দুই ভক্তের স্নেহ দেখে তিনি হাসতে লাগলেন। সার্বভৌমে দেয়ান প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করিবার বার করান ভোজন। সার্বভৌম ভট্টাচার্যকে শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তম প্রসাদ দেওয়ালেন এবং স্নেহ করে তাকে বারবার ভোজন করাতে লাগলেন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ আনি, সার্বভৌমে দিয়া কহে সুমধুর বাণী। কাহা ভট্টাচার্যের পূর্ব জড় ব্যবহার, কাহা এই পরমানন্দ করহ বিচার। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ এনে সার্বভৌম ভট্টাচার্যকে তা দিয়ে সুমধুর স্বরে বললেন, ভট্টাচার্যের পূর্বের সেই জড় ব্যবহার আজ কোথায়, আজ তিনি কিভাবে পরমানন্দে আস্বাদন করছেন তা বিচার করে দেখো। শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্য, সার্বভৌম ভট্টাচার্য পূর্বে স্মাত্র ব্রাহ্মণ ছিলেন, অর্থাৎ তিনি জড়স্তরে অত্যন্ত নিষ্ঠাভাবে বৈদিক নির্দেশগুলি পালন করতেন। প্রাকৃত জড় বিশ্বাস পোষণ করায় তার মহাপ্রসাদে গোবিন্দ নামে ও বৈষ্ণবের শ্রদ্ধা ছিল না। সাধারণ বৈদিক পণ্ডিতেরা এই সমস্ত অপ্রাকৃত তত্ত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকাংশ পণ্ডিতদেরই বৈদান্তিক বলা হয়। তথাকথিত বৈদান্তিকেরা মনে করে যে পরমতত্ত্ব নিরাকার এবং নির্বিশেষ। তারা মনে করে যে যার যে ধরনের জন্ম হয়েছে, মৃত্যুর পর জন্মান্তর ছাড়া সেই বর্ণ পরিবর্তন করা যায় না। স্মার্ত ব্রাহ্মণেরা বিশ্বাস করে না যে মহাপ্রসাদ চিনিময় বস্তু এবং কোনো জড় কলুষ তা স্পর্শ করতে পারে না। পূর্বে সার্বভৌম ভট্টাচার্য এইরকম স্মার্ত বিচার পরায়ণ ছিলেন, কিন্তু গোপীনাথ আচার্য দেখলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অহিতুকী কৃপার প্রভাবে এখন সার্বভৌম ভট্টাচার্যের কি আমূল পরিবর্তন হয়েছে। পরিবর্তিত হয়ে সার্বভৌম ভট্টাচার্য বৈষ্ণবদের সঙ্গে মহাপ্রসাদ সেবা করছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পাশে বসার সৌভাগ্য অর্জন করেছেন। সার্বভৌম্য কহে আমি তার কি কক বুধি, তোমার প্রসাদে মোর এ সম্পত সিদ্ধি। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আমি ছিলাম কুবুদ্ধি পরায়ণ তার্কিক, কিন্তু তোমার প্রসাদে আমার এই সম্পদ লাভ হয়েছে। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকে রে গরুড় করে ওইছে কুন হয়। চৈতন্য মহাপ্রভু ছাড়া দয়াময় আর কেউ নেই, তিনি ছাড়া আর কে কাককে গরুড়ে পরিণত করাতে পারে। তার্কিক শৃগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। তার্কিক শৃগালদের সঙ্গে আমি ভেউ ভেউ করতাম, আর সেই মুখে নিরন্তর কৃষ্ণ নাম এবং হরি নাম কীর্তন করছি। কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গে, কাহা এই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। কোথায় বহির্মুখ তার্কিক শিষ্যদের সঙ্গ, আর কোথায় অমৃত সমুদ্রের তরঙ্গ সদৃশ ভক্তদের সঙ্গ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিশ্লেষণ করেছেন, যারা জড়সুখ ভোগে লিপ্ত তাদের বলা হয় বহির্মুখ। এই ধরনের মানুষেরা সর্বদা ভগবানের বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতিকে ভোগ করতে তৎপর। বহিরঙ্গা প্রকৃতি আকর্ষণে জীব সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা ভুলে যায়। এ ধরনের মানুষেরা কৃষ্ণভক্ত হতে চায় না। তার বিশ্লেষণ করে প্রহ্লাদ মহারাজ, শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 31 শ্লোকে বলেছেন, মতির্ন কৃষ্ণে পরতঃ সোতু বা মিথু অভিপদ্যতে গৃহব্রতানাং অদান্ত গোভীর বিশতাম তামিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম নতে বিদুহু স্বার্থগতিং হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমানিনঃ অন্ধা যথনিরূপণীয় মানাস্তে অপি স্বতন্ত্র উরুদাম্নি বদ্ধা। জড়দেহ, জড়জগৎ এবং জড়সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত জড়বাদীরা তাদের জড় ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারে না, তাই তারা জড় অস্তিত্বের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। এই ধরনের মানুষেরা কখনোই ব্যক্তিগতভাবে অথবা সমবেতভাবে কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে না। এরা বুঝতে পারে না যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে জানা। ওই উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে ইন্দ্রিয়সুখ ভোগের প্রবণতা পরিত্যাগ করে তপশ্চর্যার জীবন অবলম্বন করতে হয়। জড়বাদীরা সর্বতভাবে অন্ধ, কেননা তারা সর্বদা কতকগুলি মূঢ় অন্ধের দ্বারা পরিচালিত হচ্ছে। জড়বাদীরা মনে করে যে তাদের যা ইচ্ছা তা করার স্বাধীনতা রয়েছে। তারা জানে না যে তারা প্রকৃতির কঠোর নিয়মে সর্বদাই নিয়ন্ত্রিত, এবং তারা এও জানে না যে তাদের জন্ম জন্মান্তরের এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। এই জড়জগতে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। এ ধরনের নির্বুধ মূর্খেরা কতগুলি মূর্খ নেতার ইন্দ্রিয় সুখ ভোগের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়। তারা বুঝতে পারে না কৃষ্ণ ভক্তির অর্থ কি। চিদাকাশের বাইরে এই জড়জগৎ, মূর্খ জড়বাদীরা এই জড় আকাশের পরিধি অনুমান করতে পারে না। সুতরাং চিদাকাশ সম্বন্ধে তারা কিভাবে জানতে পারবে। জড়বাদীরা কেবল তাদের অশান্ত ইন্দ্রিয়ের উপর বিশ্বাস করে এবং শাস্ত্রের নির্দেশ তারা মানতে চায় না। বৈদিক সভ্যতাকে শাস্ত্রের মাধ্যমে দর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দর্শনকে বলা হয় শাস্ত্র চক্ষুর মাধ্যমে দর্শন। তার ফলে জড়জগৎ এই চিজগতের পার্থক্য হৃদয়ঙ্গম করা যায়। কিন্তু কেউ যদি এই নির্দেশের অবহেলা করে তাহলে তার পক্ষে চিজগতের অস্তিত্ব সম্বন্ধে অবগত হওয়া সম্ভব নয়। জড়বাদীরা যেহেতু তাদের চিন্ময় স্বরূপ বিস্মৃত হয়েছে, তাই তারা জড়জগৎকে সর্বসর্বা বলে মনে করে। তাই তাদের বলা হয় বহির্মুখ। প্রভু কহে পূর্বে সিদ্ধ কৃষ্ণে তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণে মতি। শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তোমার পূর্ব জন্ম থেকে কৃষ্ণে প্রীতি ছিল, তোমার কৃষ্ণ প্রীতি এত গভীর যে তোমার সঙ্গ প্রভাবে আমাদের সবার কৃষ্ণে মতি হচ্ছে। ভক্ত মহিমা বাড়াইতে ভক্তে সুখ দিতে, মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রিজগতে। ভক্তের মহিমা বাড়াতে, ভক্তকে সুখ দিতে মহাপ্রভু ছাড়া এই ত্রিজগতে আর কেউ নেই। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিল দেবের সঙ্গে দেবহূতির ভগবত ভক্তির বিষয়ক আলোচনা দ্রষ্টব্য। তবে প্রভু প্রত্যেকে সব ভক্তের নাম লইয়া পিঠাপানা দেওয়াইল প্রসাদ করিয়াম। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেক ভক্তের নাম ধরে ডেকে ডেকে তাদের পিঠাপানা প্রসাদ দিলেন। অদ্বৈত নিত্যানন্দ বসিয়াছেন এক ঠাই, দুইজনে ক্রীড়া কলহ লাগিল তথাই। অদ্বৈতাচার্য এবং নিত্যানন্দ দুই প্রভু পাশাপাশি বসেছিলেন এবং তারা দুজনে ক্রীড়া কলহ করতে শুরু করলেন। অদ্বৈত কহে অবধূতের সঙ্গে এক পঙ্ক্তি, ভোজন করিলু না জানি হবে কোন গতি। প্রভু তো সন্ন্যাসী উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। নানা দোষে নমস্করি এই শাস্ত্র প্রমাণ, আমি তো গৃহস্থ ব্রাহ্মণ আমার দোষ স্থান। অদ্বৈতাচার্য প্রভু বললেন, অবধূতের সঙ্গে এক পঙ্ক্তিতে বসে ভোজন করলাম, না জানি আমার কি গতি হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি তো কোনো অসামঞ্জস্য দর্শন করেন না। সন্ন্যাসীর অন্ন স্পর্শে দোষ হয় না, কেননা শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসীর অন্ন দোষ লাগে না। কিন্তু আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার পক্ষে যার তার সঙ্গে একত্রে বসে আহার করলে তো দোষ হয়। জন্মকুল শিলাচার না জানি যাহার, তার সঙ্গে এক পঙ্ক্তি বড় অনাচার। যার জন্মকুল শীল আচারাদি জানা নেই, তার সঙ্গে এক পঙ্ক্তিতে বসে আহার করা বড় অনাচার। নিত্যানন্দ কহে, তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাধে শুদ্ধ ভক্তি কার্য। নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি অদ্বৈত জ্ঞানের আচার্য, এই অদ্বৈত সিদ্ধান্ত শুদ্ধ ভক্তির প্রতিবাধক। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জনে, এক বস্তু বিনা সেই দ্বিতীয় নাহি মানে। যেই তোমার সিদ্ধান্তের সঙ্গ করে সে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু আর স্বীকার করে না। প্রভুপাদ উল্লেখ করলেন তাৎপর্যে, অদ্বৈতবাদীরা বিশ্বাস করে না যে ভগবানই হচ্ছেন একমাত্র আরাধ্য এবং জীব তার নিত্য সেবক। অদ্বৈতবাদীদের মতে ভগবান এবং জীব জড় অবস্থায় ভিন্ন হতে পারে, কিন্তু চিন্ময় স্তরে তাদের কোনো ভেদ নেই। একে বলা হয় অদ্বৈত সিদ্ধান্ত। অদ্বৈতবাদীরা মনে করে ভগবত ভক্তি হচ্ছে জড় কার্যকলাপ, তাই তারা ভক্তি কার্যকে কর্মফলের অন্তর্গত কার্যকলাপ বলে মনে করে। অদ্বৈতবাদীদের এই ভ্রান্তি ভগবত ভক্তির পথে বিরাট প্রতিবন্ধক। প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর এই ক্রীড়াকলহ সমস্ত ভক্তদের একটি শিক্ষা দেওয়ার জন্য। নিত্যানন্দ প্রভু দেখিয়ে দিতে চেয়েছিলেন যে মায়াবাদীদের অদ্বৈত সিদ্ধান্ত বা নির্ভেদ ব্রহ্ম সাযুজ্যবাদের সঙ্গে শ্রী অদ্বৈত প্রভুর প্রচারিত শুদ্ধ অদ্বৈত জ্ঞানকে এক বলে আপাত প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে শ্রীহরির অভিন্ন বিগ্রহ শ্রী অদ্বৈত প্রভুর যে অদ্বৈত সিদ্ধান্ত, তা শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছুই নয়। ভগবত ভক্তির সিদ্ধান্ত হচ্ছে বদন্তি তত্তৎ বিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। পরমতত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ তত্ত্বজ্ঞানীরা সেই অদ্বৈত তত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান সংজ্ঞায় সঙ্গীত করেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় একাদশ শ্লোকে বর্ণিত হয়েছে, পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই সিদ্ধান্ত মায়াবাদীদের সিদ্ধান্তের সঙ্গে এক নয়। শিল অদ্বৈত আচার্যকে আচার্য উপাধি দেওয়া হয়েছিল, কেন তিনি শুদ্ধ ভক্তি প্রচার করেছিলেন। এখানে অদ্বৈত সিদ্ধান্ত মানে হচ্ছে অদ্বৈত জ্ঞান। এই ক্রীড়া কলহের মাধ্যমে নিত্যানন্দ প্রভু প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্যের মহিমা কীর্তন করেছিলেন। শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে বদন্তি তত্ত্বত বিদস্তত্ত্বম বৈষ্ণব সিদ্ধান্ত প্রেরণ করেছিলেন। এটি ছান্দোগ্য উপনিষদে একম বা অদ্বিতীয়ম মন্ত্রেরও সিদ্ধান্ত। ভক্ত জানেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। বৈদিক শাস্ত্রের মন্ত্রগুলি নির্বিশেষবাদীদের অদ্বৈত সিদ্ধান্ত অনুমোদন করে না এবং বৈষ্ণব সিদ্ধান্ত বৈচিত্র্যহীন নির্বিশেষ বা স্বীকার করে না। ব্রহ্ম বৃহৎ বস্তু, তার মধ্যেই সব কিছু এবং সেটিই হচ্ছে একত্ব। সে সম্বন্ধে ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে সপ্তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, মত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে পরতর আর কিছুই নেই। তিনি হচ্ছেন আদি তত্ত্ব, কেন সব কিছু তার থেকে প্রকাশিত হয়েছে, তাই সব কিছুর সঙ্গে তিনি যুগপত ভিন্ন এবং অভিন্ন। ভগবান সর্বদাই বিভিন্ন বিবিধ চিন্ময় কার্যকলাপে লিপ্ত, কিন্তু কেবলাদ্বৈতবাদীরা এই চিন্ময় বৈচিত্র্য হৃদঙ্গম করতে পারে না। শক্তি এবং শক্তিমান যদিও এক এবং অভিন্ন, কিন্তু শক্তিমানের শক্তিতে বৈচিত্র্য রয়েছে। শক্তি ও শক্তিমান এক হলেও তার বৈচিত্র্য আছে, তাতে স্বগত সজাতীয় এবং বিজাতীয় ভেদ বা জ্ঞেয় জ্ঞান এবং জ্ঞাতা এই তিনটি অবস্থা নিত্য বর্তমান। জ্ঞেয় জ্ঞান এবং জ্ঞাতার নিত্যত্বে হেতু ভক্তরা পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ লীলা এবং পরিকর আদির নিত্যত্ব অবগত। ভক্তরা কখনো মায়াবাদীদের কেবলাদ্বৈতবাদ স্বীকার করেন না। জ্ঞেয় জ্ঞান এবং জ্ঞাতার পৃথক অধিষ্ঠান না স্বীকার করলে চিন্ময় বৈচিত্র্য অনুভব করা সম্ভব নয় এবং চিত বৈচিত্র্যজনিত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করা সম্ভব নয়। কেবলাদ্বৈত সিদ্ধান্ত প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বা বৌদ্ধের শূন্যবাদেরই নামান্তর। শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে ক্রীড়াকলহের মাধ্যমে শ্রীমন নিত্যানন্দ প্রভু কেবলাদ্বৈতবাদ খণ্ডন করেছেন। বৈষ্ণবেরা অবশ্যই স্বীকার করেন যে বাস্তব বস্তু এক, শ্রীকৃষ্ণ ব্যতীত অপর বস্তুতে যে দ্বিতীয় প্রকৃতি তাই হচ্ছে মায়া। মায়া দুই প্রকার, জীবমায়া ও গুণমায়া। গুণমায়াও প্রকৃতি ও প্রধান ভেদে দুই প্রকার, যেখানে শ্রীকৃষ্ণ প্রতীতি সেখানে দ্বিতীয়ের মায়ার প্রতীতি নেই। প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্ত সব কিছুই এক কৃষ্ণরূপে দর্শন করেন, তাই তিনি বলেছেন কৃষ্ণ গ্রহ গৃহীতাত্মা ন বেদ জগদ্দীশ দৃশ্যত, ভাগবত সপ্তম স্কন্ধে চতুর্থ অধ্যায় 47-এ। যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি জড় এবং চেতন পার্থক্য দর্শন করেন না, তিনি সব কিছুই কৃষ্ণ সম্বন্ধে দর্শন করেন, তাই তার কাছে সব কিছুই চিন্ময়। অদ্বৈত জ্ঞান দর্শনের মাধ্যমে শ্রী অদ্বৈত আচার্য শুদ্ধ ভগবত ভক্তির মহিমা কীর্তন করেছেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু এখানে ক্রীড়া কলহের মাধ্যমে নির্বিশেষবাদীদের কেবলাদ্বৈতবাদের নিন্দা করে অদ্বৈত প্রভুর যথার্থ অদ্বৈত সিদ্ধান্তের প্রশংসা করেছেন। হেন তোমার সঙ্গে মর একত্রে ভুজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় মন। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার মতো একজন অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে আমার মন যে কিভাবে প্রবাহিত হবে তা আমি জানি না। শ্রীপ্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন, ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 62 শ্লোকে বলা হয়েছে সংঘাত সংজায়তে কাম, সঙ্গের প্রভাবে চেতনা প্রভাবিত হয়। শ্রীমান নিত্যানন্দ প্রভু বলেছেন, অভক্তদের সঙ্গ থেকে খুব সাবধানের দূরে থাকা উচিত। এক গৃহস্থ ভক্ত যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বৈষ্ণবের আচরণ সম্বন্ধে জিজ্ঞাস করেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা অভক্ত। আর বৈষ্ণব ভক্তদের কখনো অভক্তদের সঙ্গে মেলামেশা করা উচিত নয়। শিলরূপ গোস্বামী তাঁর উপদেশামৃতের গ্রন্থে নির্দেশ দিয়েছেন, দদাতি প্রতিঘৃণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্তে ভুজয়তে চৈব সর্বিধম প্রীতিলক্ষণম। ভুঙ্তে ভুজয়তের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে যে কেবল ভক্তদের সঙ্গে ভোজন করা উচিত, খুব সাবধানতার সঙ্গে অভক্তদের দেওয়া খাবার প্রত্যাখ্যান করা উচিত। ভক্তদের পক্ষে কখনোই অভক্তদের দেওয়ার খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে হোটেলে রেস্টুরেন্ট কিংবা এরোপ্লেনের খাবার। শ্রীমান নিত্যানন্দ প্রভু এখানে বুঝিয়েছেন যে মায়াবাদীদের সঙ্গে অথবা প্রচ্ছন্ন মায়াবাদী সহজিয়া বৈষ্ণবদের সঙ্গে খাওয়া উচিত নয়। কেননা তার দ্বারা জড় আসক্তি বৃদ্ধি পায়। এই মত দুইজনে করে বলা বলি, ব্যাজ স্তুতি করে দুহে যেন গালাগালি। এভাবে তারা পরস্পরকে ব্যাজ স্তুতি করে, অর্থাৎ বাইরে নিন্দা কিন্তু ভিতরে মাহাত্ম্য সূচক বাক্য প্রয়োগ করেছিলেন, এবং তা দেখে মনে হচ্ছিল যেন তারা পরস্পরকে গালাগালি করছেন। তবে প্রভু সর্ব বৈষ্ণবের নাম লইয়া মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়াম। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নাম ধরে ধরে ডেকে মহা অমৃত সিঞ্চন করে তাদের সকলকে মহাপ্রসাদ দান করলেন। ভোজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সব স্বর্গমর্ত্য ভরি। ভোজন শেষে সকলে হরিধ্বনি করতে করতে উঠে দাঁড়ালেন, এবং তাদের হরিধ্বনিতে স্বর্গ এবং মর্ত্য ভরে গেল। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে সবাকারে শ্রীহস্তে দিলা মাল্য চন্দনে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের মালা এবং চন্দন পরালেন। তবে পরিবেশক স্বরূপাদি সাতজন গৃহের ভিতরে কইল প্রসাদ ভোজন। তখন স্বরূপ দামোদর প্রমুখ সাতজন যারা প্রসাদ বিতরণ করছিলেন তারা গৃহের ভিতরে প্রসাদ গ্রহণ করলেন। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া সেই অন্ন হরিদাসে কিছু দিল লইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশেষ প্রসাদ গোবিন্দ সাবধানে রেখে দিয়েছিলেন, এবং সেই প্রসাদের কিছুটা তিনি হরিদাস ঠাকুরকে দিলেন। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল, সেই প্রসাদান্ন গোবিন্দ আপনি পাইল। ভক্তরা গোবিন্দের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ কিছুটা চেয়ে নিলেন, এবং তার বাকি অংশটি গোবিন্দ নিয়ে খেলেন। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, ধুয়া পাখলা নাম কইল এই এক লীলা। স্বতন্ত্র ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবে নানা লীলা বিলাস করলেন। ধুয়া পাখলা নামক গুণ্ডিচা মন্দির মার্জন লীলার তার মধ্যে একটি। আর দিনে জগন্নাথের নেত্র উৎসব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। তারপর একদিন জগন্নাথের নেত্র উৎসব নামক মহোৎসব ছিল, এই মহোৎসবটি ভক্তদের প্রাণ অপেক্ষাও প্রিয়। সানযাত্রার সময় জগন্নাথ দেবের বর্ণ ধৌত হওয়ায় অনবসরের সময় তিনটি বিগ্রহে নতুন করে রং করা হয়, তাকে বলা হয় অঙ্গরাগ। নব যৌবন এর দিনই সকালে নেত্র উৎসব অর্থাৎ চক্ষুর অঙ্গরাগ হয়। পক্ষ দিন দুঃখী লোক প্রভুর দর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। পরের দিন সে জগন্নাথের দর্শন না পেয়ে লোকেরা অত্যন্ত ব্যাকুল হয়েছিল, আর অবশেষে জগন্নাথ দেবকে দর্শন করে তারা সুখ পেল। মহাপ্রভু সুখে লইলা সব ভক্তগণ, জগন্নাথ দর্শনে করিলা গমন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে মহা আনন্দে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে যাচ্ছিলেন তখন কাশীশ্বর আগে আগে গিয়ে লোক সরিয়ে দিছিলেন, আর গোবিন্দ মহাপ্রভু জলের পাত্র নিয়ে পিছনে পিছনে যাচ্ছিলেন। করঙ্গ চতুর্থ আশ্রমী সন্ন্যাসীর জলপাত্রকে বলা হয়। প্রভুর আগে পুরী ভারতী দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহের পার্শ্বে দুইজন। চৈতন্য মহাপ্রভুর আগে আগে পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী যাচ্ছিলেন, এবং তাদের দুপাশে স্বরূপ দামোদর এবং অদ্বৈত আচার্য ছিলেন। পাছে পাছে ছিল যার আর ভক্তগণ, উৎকণ্ঠাতে গেলা সব জগন্নাথ ভবন। অন্য সমস্ত ভক্তরা মহাপ্রভুর পিছনে পিছনে যাচ্ছিলেন। এভাবে অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে তারা জগন্নাথের মন্দিরে গেলেন। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। জগন্নাথ দেবকে দর্শন করতে ব্যাকুল হয়ে তারা মর্যাদা লঙ্ঘন করে ভোগ মণ্ডপে গিয়ে শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করলেন। ভগবানের বিগ্রহ উপাসনার বহু বিধি নিষেধ রয়েছে, যেমন যেখানে শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হয় সেখানে যাওয়া নিষিদ্ধ। কিন্তু 15 দিন জগন্নাথ দেবকে দর্শন না করার পরে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে চৈতন্য মহাপ্রভু মর্যাদা লঙ্ঘন করে ভোগ মণ্ডপে গিয়ে শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করেছিলেন। তৃষার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় তৃষ্ণায় পিয়ে কৃষ্ণের বদন কমল। শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নেত্র তৃষ্ণার্ত হয়েছিল। সেই গভীর তৃষ্ণায় তার নেত্র যুগল ভ্রমের মতো শ্রীকৃষ্ণের বদন কমলের মধু পান করতে লাগল। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। শ্রী জগন্নাথ দেবের নয়ন যুগল প্রস্ফুটিত কমলের সৌন্দর্যকেও পরাভূত করছিল এবং তার গলদেশ নীলকান্তমণি নির্মিত দর্পণের মতো ঝলমল করছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু সাধারণত গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দূর থেকে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, কিন্তু 15 দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন না পেয়ে করার ফলে তিনি তার বিরহে অত্যন্ত কাতর হয়েছিলেন। তাই তিনি শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করার জন্য ভোগ মন্দিরে প্রবেশ করেছিলেন। 210 শ্লোকে এই আচরণকে মর্যাদা লঙ্ঘন বলা হয়েছে। শ্রেষ্ঠ ব্যক্তির খুব কাছে আসা উচিত নয়, ভগবানের শ্রী বিগ্রহ এবং গুরুদেবকে দূর থেকে দর্শন করা উচিত। একে বলা হয় মর্যাদা রক্ষা করা, তা না হলে অধিক ঘনিষ্ঠতার ফলে শ্রদ্ধার হানি হওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো ভগবানের বিগ্রহ অথবা গুরুদেবের খুব কাছাকাছি আসার ফলে কনিষ্ঠ ভক্তের অধঃপতন হয়। তাই ভগবানের বিগ্রহ এবং শ্রী গুরুদেবের সেবকদের সব সময় খুব সতর্ক থাকা উচিত, কেননা সেই সেবায় কোনো রকম অবহেলা হলে অপরাধ হতে পারে। চৈতন্য মহাপ্রভুর নয়ন যুগলকে তৃষ্ণার্ত ভ্রমরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং শ্রী জগন্নাথ দেবের নয়ন যুগলকে প্রস্ফুটিত কমলের সঙ্গে তুলনা করা হয়েছে। উক্তকারী উপমার মাধ্যমে গাঢ় তৃষ্ণা বসে কৃষ্ণ সুখ মর্যাদা দর্শন রূপ পান কার্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিপাসার অতিশয্য প্রকাশ করেছেন। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈশত হসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্রী জগন্নাথ দেবের রক্তিম অধর বান্ধুলির ফুলের বর্ণকেও পরাভূত করেছে, তার মুখের মৃদু হাসি যেন অমৃতের তরঙ্গ। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্র ভৃঙ্গ করে মধু পানে। তার শ্রীমুখের অপূর্ব সুন্দর কান্তি নিরন্তর বর্ষিত হচ্ছিল এবং কোটি কোটি ভক্তের ভ্রমর সদৃশ নেত্র সেই মুখ কমলের মধু পান করছিল। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর। তারা যতই সেই মধু পান করছিলেন ততই তাদের তৃষ্ণা বর্ধিত হচ্ছিল এবং সেই মুখ কমল ছেড়ে তাদের ভ্রমর রূপী নেত্র আর কোথাও যাচ্ছিল না। লঘু ভাগবতামৃত গ্রন্থে শ্রীরূপ গোস্বামী ভগবানের সৌন্দর্যের বর্ণনা করে বলেছেন, নন্দ মহারাজের পুত্রের সৌন্দর্য অসমূর্ধ, তার সমান অথবা তার থেকে অধিক সৌন্দর্যমণ্ডিত আর কিছুই নেই। তার সৌন্দর্য অমৃত সমুদ্রের তরঙ্গের মতো। এই সৌন্দর্য স্থাবর এবং জঙ্গম সব কিছুকে উল্লেখিত করে। তেমনি তন্ত্রশাস্ত্রে ভগবানের সৌন্দর্য বর্ণনা করা বলা হয়েছে, কন্দর্প কোটির বুদ রূপ শুভানি রাজ্য পদাব্জ নখাঞ্চলস্য कुत्रापि दृष्टश्रुतम श्रुतरम्यकान्तेर्ध्यानं परं नन्दसुतस्य वक्षे। তার সে পাদপদ্মের নখরাজি কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য বিকিরণ করছে, হরে কৃষ্ণ। এবং তার দেহের কান্তি এতই সুন্দর যে সেরকম কোনো কিছু পূর্বে দেখা যায়নি এবং শোনাও যায়নি। সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণের আমি ধ্যান করি। এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে 29 অধ্যায় 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, হ্যাঁ এটি দ্রষ্টব্য। এই মত মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইলা শ্রীমুখ দর্শন। এভাবে সে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে মধ্যাহ্ন পর্যন্ত সে জগন্নাথ দেবের মুখ কমল দর্শন করলেন। শ্বেদ কম্প অশ্রুজল বহে সর্বক্ষণ দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। সর্বক্ষণ মহাপ্রভুর দেহে শ্বেদ কম্প অশ্রু আদি ভগবত প্রেমজনিত ভাবের বিকার দেখা দিচ্ছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের লোভে তা সম্বরণ করলেন। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন ভোগের সময়ে প্রভু করেন কীর্তন। মাঝে মাঝে শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হচ্ছিল এবং মাঝে মধ্যে দর্শন হচ্ছিল। ভোগ নিবেদনের সময় মহাপ্রভু কীর্তন করছিলেন। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুরে লইয়া গেলাম। শ্রী জগন্নাথ দেবের দর্শনের আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু সব কিছু ভুলে গেলেন। দুপুরবেলা ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করতে নিয়ে গেলেন। প্রাতকালে রথযাত্রা হবে ক জানিয়া সেবক লাগাই ভোগ দ্বিগুণ করিয়াম। সকালবেলা রথযাত্রা মহোৎসব হবে জেনে শ্রী জগন্নাথ দেবের সেবকেরা দ্বিগুণ পরিমাণে ভোগ লাগালেন। গুণ্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। আমি গুণ্ডিচা মার্জনের লীলা সংক্ষেপে বর্ণনা করলাম, যা দেখে এবং শুনে বহু পাপী কৃষ্ণ ভক্তি লাভ করেছে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গুণ্ডিচা মন্দির মার্জন নামক শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদের ভক্তিবেদন তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। 222 শ্লোক পর্যন্ত আজকে এই দ্বাদশ অধ্যায় সমাপ্ত হইল। আগামী কল্যাণ আবার ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে আমরা শ্রবণ করবো।